বিশ্বের ছয়টি শিল্পোন্নত দেশের জোট G7 সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চেয়েছেন উত্তর কোরিয়ার সমস্যা সমাধান এবং সন্ত্রাস দমনকে প্রধান আলোচ্য বিষয় রাখতে। তবে অন্যান্য দেশের নেতারা জলবায়ু পরিবর্তন রোধকেই প্রাধান্য দিয়েছেন, আলোচ্য বিষয় হিসেবে রেখেছেন। জলবায়ু পরিবর্তন রোধ নিয়ে প্যারিস জলবায়ু সম্মেলনে করা চুক্তি ঠিক রেখে তা বাস্তবায়নে কাজ করবার অঙ্গীকার করেছেন G7 জোটের ছয় দেশ। যুক্তরাষ্ট্র এখনও সিদ্ধান্ত দিতে পারেনি, ছয়টি সদস্য রাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত শোনার অপেক্ষায় রয়েছেন। চলছে সম্মেলনের দ্বিতীয় এবং শেষ দিন শনিবার। G7 সম্মেলনের শুরুর দিনই প্রেসিডেন্ট ট্রাম্প জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে আলোচনার সময় সন্ত্রাস দমন এবং উত্তর কোরিয়া বিষয়ে আলোচনার আহ্বান জানিয়েছিলেন।
In particular focused on the North Korea problem. It's a big problem, it's a world problem, and it will be solved.
President Trump যেমনটি বলেছিলেন, আমরা সন্ত্রাস নিয়ে কথা বলবো, তবে আমার মনে হয় আমাদের বিশেষ গুরুত্ব দেওয়া উচিত উত্তর কোরিয়া সমস্যার উপর। এটি একটি বড় সমস্যা, বিশ্বের সমস্যা, এবং এর সমাধান অচিরেই প্রয়োজন। ইউরোপের নেতাদের মনে সবসময় জলবায়ু পরিবর্তন রোধ নিয়ে আলোচনার বিষয়টি ছিল। তারা বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে একটি প্রতিশ্রুতি আদায় করতে চাচ্ছিল, যিনি একদা জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নকে হোক্স বা ভাওতাবাজি বলেছিলেন এবং প্যারিস জলবায়ু চুক্তিতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাক্ষর করা নিয়েও সমালোচনা করেছিলেন, যেমনটি বললেন ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট জিন ক্লড জাঙ্কার। জাঙ্কার বললেন, আমরা মনে করি প্যারিস জলবায়ু চুক্তি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হওয়া দরকার। প্যারিস চুক্তি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের নানা মত থাকলেও, ভিন্ন মত থাকলেও, সকল দিক লক্ষ্য করলে দেখা যায় আলোচনা ভালোই হয়েছে, যেমনটি বলছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরিজা মে।
I think the United States is considering its position in relation to these matters and what its policy is going to be, but there is no doubt around the table about how important this particular issue on climate change.
বলছিলেন, আমি মনে করি যুক্তরাষ্ট্রের পক্ষেই তার অবস্থান বিবেচনা করবে, তবে একথা নিঃসন্দেহে বলা যায় এই জলবায়ু পরিবর্তন রোধই আমাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রেসিডেন্ট ট্রাম্পের এক শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা বললেন, প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত সতর্কভাবে ইউরোপিয়ান নেতৃবৃন্দের মতামত পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্র থাকবে কি থাকবে না সে বিষয় নিয়ে। সম্মেলনে অন্যান্য যেসব বিষয় নিয়ে মতামতের বিভক্তি ছিল তার মধ্যে বাণিজ্য এবং অভিবাসন ছিল অন্যতম। G7 নেতৃবৃন্দ মুক্ত বাণিজ্য বিষয়ে ইতিমধ্যেই একমত হয়েছেন, অভিবাসন বিষয়েও সকলে ইতিবাচক বক্তব্য দিয়েছেন। এই সম্মেলনের শহর সিসিলিকে আয়োজক করা হয়েছিল এখানকার শরণার্থী সংকট মাথায় রেখেই, কারণ সিরিয়া এবং উত্তর আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার শরণার্থী ভূমধ্যসাগর দিয়ে বিপজ্জনক পথে এই সিসিলিকেই বেছে নেয় ইউরোপে আসার প্রধান স্থান হিসেবে। প্রেসিডেন্ট ট্রাম্পের বরাত দিয়ে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বললেন, তিনি আশা করেন অভিবাসন বিষয়ে তিনি সকলকেই ভালো একটি সিদ্ধান্ত দিতে পারবেন, রাজি করাতে পারবেন, যেমনটি বলছিলেন তিনি।
The main political goal today and tomorrow regarding migration crisis is to keep the G7 group united.
বলছিলেন, এখন এবং ভবিষ্যতের জন্য এই G7 এর মূল রাজনৈতিক লক্ষ্যই হচ্ছে মাইগ্রেশন সহ সকল বিষয়ে ঐক্যমত্যে থাকা। শনিবারও আলোচনা চলছে এবং অভিবাসন শরণার্থী সংকট নিয়ে আলোচনা করছেন G7 এর নেতৃবৃন্দ, আর এর সঙ্গে 13টি আফ্রিকান দেশের নেতৃবৃন্দকে আমন্ত্রণ করা হয়েছে অংশ নিতে। মধ্যপ্রাচ্যের এবং আফ্রিকার বিভিন্ন যুদ্ধপ্রবণ দেশ থেকে যেহেতু অধিকাংশ অভিবাসী এবং শরণার্থী ইউরোপে আসেন, সেই কারণে ইউরোপের 13টি দেশের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে G7 এর শেষ দিনে অংশগ্রহণ করার জন্য। এর মধ্যে রয়েছে ইথিওপিয়া, কেনিয়া, নাইজের, নাইজেরিয়া এবং তিউনিশিয়া। বাংলাদেশ পলিটিক্যাল সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক আতাউর রহমান বিস্তারিত মূল্যায়ন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম আন্তর্জাতিক সফরের বিভিন্ন বিষয়। প্রথমে আমি জানতে চাচ্ছি যে G7 সম্মেলনের মূল বিষয় যেটি অন্য 7টি সদস্য রাষ্ট্রের মধ্যে 6 জনই সম্মত হয়েছে, ক্লাইমেট ইস্যু, জলবায়ু পরিবর্তন রোধ করার জন্য একটি চুক্তি হয়েছিল 2 বছর আগে প্যারিস সম্মেলনে, সেটিকে বাস্তবায়ন করার অঙ্গীকার তো 6টি দেশ করেছে, যুক্তরাষ্ট্র এখনো করেনি। আপনি কি মনে করেন যুক্তরাষ্ট্রের অবস্থান কি হতে পারে?
প্রথমে 2015 যে জলবায়ু চুক্তি, এটা তো বিশ্বব্যাপী সমর্থিত হয়েছিল এবং সবাই অনেক আশা করেছিলেন যে এটা বা পৃথিবীতে একটা নতুন দিগন্তের সৃষ্টি করবে। এবং প্রেসিডেন্ট বারাক ওবামাও তার দেশের থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জোরালো সাপোর্ট বা সমর্থন দিয়েছিলেন। সুতরাং এবার গ্রুপ সেভেনে ধরেন যে প্রায় অনেক দেশগুলোই তো নতুন, যেমন ইউএস, ইউকে, ফ্রান্স, নিউ লিডারশিপ আমরা দেখছি, এবং সবাই কিন্তু এক্সেপ্ট ডোনাল্ড ট্রাম্প ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্ট, সবাই কিন্তু ক্লাইমেটের উপর অত্যন্ত চাপ প্রয়োগ করেছেন যাতে করে ডোনাল্ড ট্রাম্প বা প্রেসিডেন্ট আমেরিকা রাজি হন। সুতরাং এটা আমি মনে করি যে এটা খুবই দুর্ভাগ্য হবে, বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্রের জন্য এবং সারা বিশ্বের মানুষের জন্য, যে যদি এই একটা বিরাট সুযোগ যে ক্লাইমেট চেঞ্জের যে একটা বিগ স্টেপ, এটা যদি এখন না নেওয়া হয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় থেকেই কিন্তু এই জলবায়ু পরিবর্তন বিষয়টিকে অনেকটা হালকা করে দেখে আসছেন। উনি একসময় বলেছিলেন যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে একটা হোক্স। তো এই ধরনের বক্তব্য এবং এখনকার এই জলবায়ু চুক্তিতে অন্যান্যদের সঙ্গে সই না করা এখনো পর্যন্ত, যদিও উনি বিভিন্ন বিষয়ে প্রচারণার সময় যেগুলো বলেছিলেন মনোভাবের পরিবর্তন করেছেন, তো আপনার কি মনে হয় এই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রেও তার মনের পরিবর্তন আসতে পারে?
আমি মনে করি যে উনি তো অনেক বিষয়ে যেভাবে নিজের যে বাস্তবতা বুঝতে পেরেছেন এবং মিত্র দেশগুলোর যে চাপ তার উপরে আছে, বিশেষ করে ইউরোপিয়ান যে মিত্র দেশগুলো, সেটা তিনি বুঝতে পেরেছেন এবং উনি ক্লাইমেটের উপর অবগত হয়েছেন এবং তাদের বিভিন্ন অবস্থান সম্পর্কেও তিনি সচেতন। সুতরাং আমি মনে করি যে সেকেন্ড থট দেওয়ার মতো অবস্থায় তিনি আছেন। তবে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে আভ্যন্তরীণ কনস্টিটুয়েন্সি বা তার সমর্থক গোষ্ঠীর যে মনোভাব, সেটা যদি খুবই তীব্রতর হয় তাহলে আমি মনে করি যে এটা সময় নিবে এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের যে মত আমরা এখনই পাবো বলে আমার মনে হয় না।
এই জি সেভেন সম্মেলনে বিশ্বের সাতটি শিল্পোন্নত দেশের যে জোট, এই সম্মেলনের সবাই জলবায়ু পরিবর্তনের বিষয় আলোচনাটিকে প্রাধান্য দিলেও যুক্তরাষ্ট্র কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম থেকে বলে আসছেন যে সন্ত্রাস দমন এবং বিশেষ করে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি এবং তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষার বারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার উস্কানিমূলক কর্মকাণ্ড, এগুলো বন্ধই আমাদের প্রধান বিষয় হওয়া উচিত। আপনি কি মনে করেন?
অবশ্যই আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে প্রায়োরিটি বা সেগুলো আলাদা, উনি কখনোই গ্লোবাল প্রায়োরিটির উপরে জোর দেয় নাই, কারণ ওনার যে স্লোগান সেটা হচ্ছে আমেরিকা ফার্স্ট। সুতরাং ওই পরিপ্রেক্ষিতে উনি দেখেছেন, কিন্তু তিনি যদি আন্তর্জাতিকতায় বিশ্বাস করতে শুরু করেছেন বলে আমার মনে হয় এবং মিডল ইস্ট এবং অন্যান্য দেশগুলোর সঙ্গে তার যে সম্পর্কে নতুন দিক উনি সূচনা করছেন বা করতে পেরেছেন বা করতে যাচ্ছেন, সেই পরিপ্রেক্ষিতে জলবায়ুর প্রতিও তাকে নজর দিতে হবে এবং এটা একটা আমেরিকা যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ বটে। সুতরাং একেবারেই উনি এটার থেকে পিছপা হবেন বলে আমার মনে হয় না। তবে আমি যেটা বললাম যে উনি হয়তো আরো সময় নেবেন এবং এই এগ্রিমেন্টে সিগনেচার করতে বা তার সমর্থন বা তার দেশের সমর্থন নিতে।
আর ওই সন্ত্রাস দমন এবং উত্তর কোরিয়া বিষয়ে তার,
হ্যাঁ, সন্ত্রাস দমন তার নাম্বার ওয়ান প্রায়োরিটি, কেননা তিনি এটা বিশেষ করে এটার সঙ্গে ডিফেন্স বা যুক্তরাষ্ট্রের যে প্রতিরক্ষা খাতে বেশি খরচ এবং উনি এটা জাস্টিফাই করতে পারবেন এবং উনি যেটা বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে বা আইসিস এর বিরুদ্ধে যে একটা বড় রকম মোকাবেলার জন্য প্রস্তুত হচ্ছেন, এটা আমার মনে হয় উনি সমর্থন পাবেন এবং এটার জন্য মিত্র দেশগুলো, ইউরোপের মিত্র দেশগুলো তাকে সমর্থন দিবে। সুতরাং এখানে উনি এবং ন্যাটোর যে রিস্ট্রাকচারিং সেটাতেও তিনি সফল হতে পারবেন, বিকজ টেরর, অ্যান্টি টেরর যে স্ট্র্যাটেজি সেটা আমার মনে হয় উনি সাকসেসফুল হতে পারবেন।
এই নেটোর বিরুদ্ধে একসময় কিন্তু তিনি নেটো সম্পর্কে নেতিবাচক কথা বলতেন, এবার নেটো সম্মেলনে তিনি অংশগ্রহণ করলেন এবং ইউরোপের সদস্যভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানালেন যে ইউরোপের প্রতিরক্ষা বাজেট অন্তত 2% তাদের জাতীয় বাজেটের বৃদ্ধি করা উচিত। তো এটা কি কতটা মেনে নেবে তার এই পরামর্শ ইউরোপীয় দেশগুলো, আপনার কি মনে হয়?
আমার মনে হয় না যে ইউরোপিয়ানরা তার কথা সম্পূর্ণভাবে মেনে নিবেন, কারণ এখানে ইউরোপিয়ান দুটো কারণ, যেমন আমরা ট্রেড ক্ষেত্রেও দেখেছি যে ইউরোপিয়ানরা তার কথায় যে ট্রেড প্রোটেকশনিজম সেটা তারা কখনোই মেনে নিতে পারবেন না, কারণ ইইউ এর ডিফারেন্ট রুলস রেগুলেশন এন্ড প্রিন্সিপলস আমরা জানি যে সেই দেশের সেই ইউরোপিয়ান ইউনিয়নের আওতায় তারা অপারেট করে। ইভেন জার্মানির বিরুদ্ধেও তিনি ট্রেড ডিলে অনেক অসন্তুষ্ট প্রকাশ করেছেন, কিন্তু এই দেশগুলো ইইউ এর যে প্রিন্সিপলস এর আওতায় বা বিধা থাকার ফলে তারা সহজেই আমেরিকার প্রেসিডেন্টের যুক্তি মেনে নিতে পারবে না। সেরকম আমি মনে করি যে হ্যাঁ, তবে ন্যাটোর ব্যাপারে যেখানে সিকিউরিটি ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো চাবে যে আমেরিকার যুক্তরাষ্ট্রের সঙ্গে রাখতে, সুতরাং সেখানে তারা একটা বার্গেনিং সৃষ্টি করবে বা আবহ সৃষ্টি করবে বলে আমার মনে হয়।
আমি আরেকটি প্রসঙ্গে এখন আসতে চাই, সেটি হলো অভিবাসন সমস্যা, শরণার্থী সমস্যা, বিশ্বব্যাপী সাম্প্রতিক সময়ে খুব বড় ধরনের একটি সমস্যা হয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের এবং এশিয়ান দেশগুলো, আফ্রিকার কিছু দেশ থেকে, যুদ্ধপ্রবণ দেশ অঞ্চল থেকে মানুষ ইউরোপে যেতে চাচ্ছে, অনেকে মারা যাচ্ছে ভূমধ্যসাগরে বিপজ্জনক রাস্তা দিয়ে যাওয়ার সময়। তো এই সমস্যা সমাধানে এই G7 এবং নেটো এই দুই সম্মেলন কি কোনো অবদান রাখবে আপনার মনে হয়?
আমি মনে করি যে অভিবাসন সমস্যা যেটা আপনি বললেন, এটা 2017 নাম্বার ওয়ান সমস্যা, যেটা আমাদের যে নিরাপত্তারও যে বেশি সমস্যা, কেন হাজার হাজার মানুষকে আমরা দেখেছি যেভাবে বিপন্ন অবস্থায়, এবং এটা হয়েছে বিশেষ করে এই যে সিরিয়া এবং ইরাক এবং অন্যান্য দেশে যে যুদ্ধ, এবং এটার জন্য দায়িত্ব এই G7 শক্তিগুলোই, বা আমরা দেখছি যে বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্র রাশিয়া ওনারাই দায়ী। তো সুতরাং এই সৃষ্ট সমস্যাগুলো ইউরোপকে অবশ্যই ট্যাকল করতে হবে, এবং জার্মানি অনেক লিবারাল অবস্থায় এবং অন্যান্য ফ্রান্সেও আমরা দেখছি যে লিবারাল প্রেসিডেন্ট, ওনার যে পলিসি সেটাও অনেকটা অনুকূলে হবে। সুতরাং আমেরিকা যুক্তরাষ্ট্র যদি ইউরোপিয়ান মিত্র দেশগুলোর সঙ্গে তাদের বিভিন্ন সম্পর্ক বজায় রাখতে চায়, তাহলে অবশ্যই তাদেরকে বিশেষ করে রিফিউজিদেরকে আমেরিকা যুক্তরাষ্ট্রে স্থান দেওয়া এবং অভিবাসীদের সমস্যার জন্য যে কন্ট্রিবিউশন বা বিভিন্ন ওয়েতে তাদেরকে আরো যাতে করে তাদের অবস্থার উন্নতি ঘটতে পারে সে বিষয়ে তাদেরকে অবশ্যই আরো অবদান রাখতে হবে। সুতরাং আমি মনে করি যে এখানে আমেরিকা যুক্তরাষ্ট্র আন্তর্জাতিকতা এবং ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে একত্রীভূত হওয়ার যে একটা চেষ্টা সেটা অবশ্যই অব্যাহত থাকবে।
প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরে প্রথম আন্তর্জাতিক সফরে বেরিয়েছেন, সৌদি আরব দিয়ে শুরু করেছেন তার সফর কর্মসূচি, এরপর ইসরায়েল গিয়েছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন শান্তি আলোচনা আগানো যায় কিনা এটার বিষয়ে, এরপরে ভ্যাটিকানে গিয়েছেন, তো তারপরে নেটো এবং G7 সম্মেলন, ব্যাপক এই আন্তর্জাতিক সফর কর্মসূচিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন প্রেসিডেন্ট ট্রাম্পের?
আমি এটাকে অনেকটাই পজিটিভ বা ইতিবাচক হিসেবেই দেখতে চাই, কেননা আমরা প্রথমে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে যে উদ্বেগ এবং আশঙ্কা প্রকাশ করেছিলাম তার বিভিন্ন বক্তব্য, তার মনোভাব এবং বিশ্ব রাজনীতিতে তার কি ভূমিকা হবে সেটার একটা অনিশ্চয়তার জন্য, সেটা আমরা দেখছি যে অন্তত উনি মুসলিম বিশ্বের সঙ্গে, বিশেষ করে সৌদি আরব এবং অন্যান্য দেশের সঙ্গে, 50টি মুসলিম মেজরিটি কান্ট্রির সঙ্গে
বাংলাদেশও সেখানে অংশগ্রহণ করেছে চান।
আর দুই নম্বর হচ্ছে উনি যে ন্যাটোর এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি বা ইউরোপিয়ান কান্ট্রির যে মিত্র দেশগুলো সেগুলোর সঙ্গে একটা সদ্ভাব রাখতে চান, যদিও উনি তার সমর্থক গোষ্ঠী এবং তার যে মনোভাব হয়তো একেবারে হঠাৎ করেই পরিবর্তন করতে পারবেন না, বাট আমি মনে করি যে সময়ের ক্ষেপণের মধ্য দিয়ে বা সময়ের উনি এই মধ্যে এই বাস্তবতাগুলো আরো বিশেষভাবে অনুভব করবেন। ওনাকে অনেক তার পলিসি ফ্রেমওয়ার্ক বা পলিসি অনেক অনুকূলে আসতে হবে, বিশ্ব শান্তি বা বিশ্ব নিরাপত্তা এবং বিশ্বের যে বিভিন্ন সমস্যা সেগুলোকে ট্যাকল করার জন্য আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে অব্যাহত রাখতে হবে।
আর এই সফরের কারণে ইসরায়েল ফিলিস্তিন সফর
এবং ইসরায়েল এবং প্যালেস্টাইনিয়ান যে উনি যেটা করেছেন, এটা হয়তো উনি ধর্মের ক্ষেত্রে একত্রীভূত বা একটা কোএক্সিস্টেন্সের বার্তা আমাদেরকে দিয়েছেন, কিন্তু ইসরায়েল প্যালেস্টাইনিয়ান সমস্যা অনেক কমপ্লিকেটেড বা অনেক এবং এটা অনেক সময় সাপেক্ষ হবে। যদিও আমি মনে করি যে দুই দেশেরই মনোভাব কিছুটা হলেও ট্রাম্পের বা ডোনাল্ড ট্রাম্পের যে আগমন, তার যে এই ভিজিট, সেটাকে অনেকটা কনফ্লিক্টকে প্রশমিত করবে বলে আমি মনে করি।
আর একটা বিষয় হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের এই আন্তর্জাতিক সফরের মধ্যে দিয়ে সন্ত্রাস মোকাবেলা, বিশেষ করে আইসিস, আল কায়দা, বোকো হারামের মতো দুনিয়াব্যাপী যে বড় বড় সন্ত্রাসী সংগঠন আছে, তাদেরকে মোকাবেলায় মুসলিম বিশ্বের প্রতি এবং অন্যান্যদের প্রতি যে আহ্বান উনি জানিয়েছেন, সেটা কি কতটা কাজে লাগবে বলে মনে হয়?
আমি মনে করি ব্রডলি যদি দেখেন তাহলে আমার মনে হয় তার মেসেজটা অনেকটাই ইতিবাচক, তবে স্ট্র্যাটেজি যে সন্ত্রাস, এটা অনেক পরিবর্তন তাকে করতে হবে, কারণ ওনার যে চিন্তাধারা এবং ওনার যে অ্যাডভাইজার তাদের চিন্তাধারা যে শক্তি প্রয়োগের মাধ্যমে সবকিছু করা সম্ভব, সেটা সম্ভব হবে না। সুতরাং আমি মনে করি যে এই যে অ্যান্টি টেরর স্ট্র্যাটেজি, এটার মধ্যে একটা নতুন এবং একটা প্রোফাউন্ড চেঞ্জেস, একটা আমূল পরিবর্তনের প্রয়োজন আছে, এবং আমি মনে করি আগামী দিনে এই পরিবর্তনগুলো এবং এর রূপরেখা, অ্যান্টি টেরর স্ট্র্যাটেজির যে রূপরেখা, এটা হয়তো চলে এটা উদ্ভাবিত হবে এবং সময় এবং বাস্তবতার মুখেই উনি সেটা উপলব্ধি করতে পারবেন।
অসংখ্য ধন্যবাদ অধ্যাপক আতাউর রহমান, ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ।